আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আমিরে আহলে সুন্নাত হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামাত বরকাতুল আলিয়া লিখিত রিসালা জিয়ায়ে দুরুদ ও সালাম এর পৃষ্ঠা নম্বর 10 এর মধ্যে হাদিসে পাক নকল করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার কবরে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন যাকে সকল সৃষ্টির আওয়াজ সমূহ শোনার ক্ষমতা প্রদান করা হয়েছে। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, তবে সে আমাকে তার নাম এবং তার পিতার নাম সহ পেশ করবে। সে বলে, অমুকের ছেলে অমুক আপনার উপর এই মুহূর্তে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহি আজা ওয়াজাল। দরুদ শরীফ পাঠকারী কি পরিমাণ সৌভাগ্যবান যে তার নাম, তার পিতার নাম সহ হুজুরে আনোয়ার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে পেশ করা হয়। এখানে এই বিষয়টি খুবই ঈমান সতেজকারী যে নূরানি কবরে নিযুক্ত ফেরেশতাকে এমন অধিক শ্রবণ শক্তি প্রদান করা হয়েছে যে সে দুনিয়ার কোনায় কোনায় একই সময়ে দুরূদ শরীফ পাঠকারী লাখো মুসলমানদের খুব ছোট ছোট আওয়াজও যা মনে মনে পাঠ করা হয়, দিলে দিলে পাঠ করা হয়, শুনে থাকেন। যখন দরবারের খাদিম শোনার ক্ষমতার এই অবস্থা হবে আল্লাহু আকবার, তবে সুলতানে মদিনা মক্কি মদানী আকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার শান কেমন হবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনই বা আপন গোলামদের চিনবেন না, আর কেনই বা তাদের আহ্বান শুনে আল্লাহর হুকুমে তাদের সাহায্য করবেন না? এজন্য আলা হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন, আর কোই গায়েব কিয়া তুমসে নিহা হো ভালা, জব না খোদা হি ছুপা তুম পে করো রো দুরুদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করা। তাহলে আমাদের নাম, আমাদের পিতার নাম সহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে পেশ করা হয়। আর ফেরেশতা যদি এই ক্ষমতা অর্জন করতে পারে, তাহলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি শান হবে, কি মহত্ব হবে! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার এবং এ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। অনুষ্ঠান আল্লাহ তাআলার নিয়ামত রাজি। আমরা বিগত পর্বগুলোতে সুস্বাস্থ্য নিয়ে আলোচনা করেছিলাম এবং দর্শকদেরকে আরজ করেছিলাম যে আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ওনার বড় সাহেবজাদা শাহজাদা হুজুর আলহাজ উবাইদ রেজা মাদানী ওনাকে একটি চিঠি প্রদান করেছিলেন, চিঠি লিখেছিলেন সুস্বাস্থ্যের ব্যাপারে। এর মধ্যে দিক নির্দেশনামূলক অনেকগুলো কথা উনি লিখেছেন যা ওনার পাশাপাশি একজন সাধারণ মানুষ আমরা যারা রয়েছি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারী। তাই আরজ করেছিলাম যে অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদেরকে জানাবো এবং শোনাবো, যাতে আমরাও সকলে মিলে এই আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া লিখিত শাহজাদা আত্তারের প্রতি আত্তারের চিঠি এর মাধ্যমে আমরাও ফায়দা অর্জন করতে পারি, উপকার সাধন হতে পারি, আমরাও উপকার হয়। সেজন্য আজকের ইনশাআল্লাহ তাআলা এই চিঠি পাঠ করে শোনাবো। মনে রাখবেন, গভীর মনোযোগ দিয়ে যদি আমরা না শ্রবণ করি, অন্য মনস্ক হয়ে মোবাইল ফোন চালাতে চালাতে, এসএমএস অথবা সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে, কারোর সাথে কথা বলতে বলতে শরীর কিংবা মাথার চুলগুলো নাড়তে নাড়তে যদি আমরা বায়ান শ্রবণ করি, তাহলে এর যে ফজিলাত এবং বারাকাত রয়েছে, শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে, তা হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য গভীর মনোযোগ সহকারে দৃষ্টিকে নত রেখে আমরা বায়ান শ্রবণ করব, আমরা অনুষ্ঠানের যে কথাগুলো এগুলো শ্রবণ করব। যখনই বয়ান হোক, দর্শ হোক, যখন ইসলামী কথা হোক, তখন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। আর না হলে এর যে ফায়দা, এর যে ফজিলাত, এর যে বারাকাত, এগুলো হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো ভালো নিয়ত আমরা করিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান আল্লাহ তাআলার নিয়ামতরাজি দেখব। এ থেকে শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছানোর চেষ্টা করব। যেহেতু আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়, এ সম্পর্কে আমরা জানব এবং জেনে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুন আলী শুরুতেই লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সগে মদিনা মুহাম্মদ ইলিয়াস আতার কাদরি রাজবি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে মুবাল্লিগে দাওয়াত ইসলামী, আমার প্রাণপ্রিয় সন্তান আলহাজ আবু সাইদ আহমদ উবাইদ রাজা আত্তারি মাদানী দামাত বরকাতুন আলিয়া এর নিকট কারবালায় মুআল্লার গলিসমূহ ঘুরে আসা ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফের গম্বুজ ও মিনারকে চুমু দিয়ে হেলে দুলে আসা মুহাররমুল হারামের কল্যাণে প্রাচুর্যপূর্ণ আনন্দে ভরা সুগন্ধিময় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া তার প্রিয় সন্তানকে সালাম দেওয়ার পরে উনি একটি হাদিসে পাক এখানে বয়ান করেছেন, সহি মুসলিম পৃষ্ঠা 48 থেকে হাদিস নাম্বার 97। যে হাদিসে পাকে রয়েছে, সেদুনা জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট এই কথার উপর বাইয়াত গ্রহণ করেছি যে নামাজ কায়েম করব, যাকাত আদায় করব এবং সকল মুসলমানদের কল্যাণ চাইব। এর পরপরই আমির আহলে সুন্নাত লিখেছেন, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল, নিজেকে মুসলমানদের কল্যাণে নিয়োজিত করা ও সওয়াব অর্জনের পবিত্র আগ্রহের ভিত্তিতে দোয়ার সাথে সাথে সুস্থ থাকার জন্য কিছু মাদানী ফুল উপস্থাপন করলাম। যদি শুধুমাত্র দুনিয়ার ঝাঁকজমকপূর্ণ নিয়ামত থেকে আমত উপভোগ করার জন্য সুস্থ থাকার আকাঙ্ক্ষা থাকে, তবে চিঠি পড়া এখানেই বন্ধ করে দিন। আর যদি সুস্বাস্থ্যের মাধ্যমে ইবাদত ও সুন্নাতের খিদমত করতে শক্তি অর্জনের মন মানসিকতা থাকে, তাহলে সওয়াব অর্জনের উদ্দেশ্যে ভালো ভালো নিয়ত সহকারে দুরুস্বরী পাঠ করে সামনে অগ্রসর হন এবং চিঠি পরিপূর্ণ পাঠ করুন। সুবহানাল্লাহ, কেমন শিক্ষণীয় মাদানী ফুল ওনার সন্তানকে প্রদান করলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেছেন এরপরে যে আল্লাহ আমার ও আপনার বংশের সকলের এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করুন, আমাদের সকলকে সুস্থতা ও নিরাপত্তার সাথে অটল রাখুক, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে লেগে থেকে ইসলামের খিদমতে ধীরতা প্রদান করুন, আল্লাহ আমাদের শারীরিক রোগ ব্যাধি দূর করে আমাদের বিমারে মদিনা বানিয়ে দিন। আমিন বিজাহিন নবিকে আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপরে আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া লিখছেন যে দাওয়াত ইসলামী মাদানী কাজসমূহের জন্য আপনাকে আমার প্রয়োজন রয়েছে, দয়া করে স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না, কারণ অনেক সময় সামান্য পরিমাণ চুলকানিও বাড়তে বাড়তে বড় ধরনের রক্তক্ষরণ হওয়া ক্ষতে পরিণত হয়ে অবশেষে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। দেখা গেছে যে যেখানে ঔষধে কাজ হয় না, সেখানে নিজেকে নিয়ন্ত্রণের মাধ্যমে বিস্ময়কর ফলাফল বের হয়ে আসে। যদি নতুন কাপড় একবার ধৌত করা হয়, তবে এরপর সেটা পূর্বের ন্যায় চাকচিক্যময় এবং এর মূল্য অবশিষ্ট থাকে না। ঔষধের মাধ্যমে চিকিৎসা করানোতে সুস্থতা লাভের পর মানুষের শরীর মূলত ধোয়া কাপড়ের মতো হয়ে যায়। সুতরাং সম্ভব হলে ঔষধের পরিবর্তে খাদ্যের মাধ্যমে চিকিৎসা করা, তাছাড়া নিজেকে নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ সারানোতেই বুদ্ধিমত্তার পরিচয়, কেননা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। এরপর আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া পরামর্শ দিতে গিয়ে উনি লিখেছেন যে প্রত্যেক খাবারে তেল, লবণ, মরিচ ও গরম মশলার পরিমাণ অনুমান করে নয়, বরং মেপে নিজ ঘরে নিয়ম থেকে অর্ধেক পরিমাণ করে নিন। অর্থাৎ নিজের ঘরে যেভাবে যতটুকু দেয়া হয় এর থেকে অর্ধেক পরিমাণ দিবেন। খাবারের মধ্যে সবজির ব্যবহার বৃদ্ধি করুন, গোশত যেন সপ্তাহে দুবার হয় আর তাও অল্প পরিমাণে খাবেন, যদি খেতেই হয়। অনেকের ঘরে অনেক বেশি গোশত খাওয়া হয়, তাদের জন্যই মাদানী ফুল। যদি ঘরে প্রায় দিনই মাংস রান্না করা হয়, গোশত রান্না করা হয়, তবে যথাসম্ভব শুধুমাত্র এক টুকরো খাওয়ার অভ্যাস করুন। যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ক্ষুধা না লাগে ততক্ষণ পর্যন্ত খাবেন না, ভালোভাবে চিবিয়ে খাবেন। দাঁতের কাজ নাড়ে দ্বারা করবেন না, আজ যে রয়েছে এই দাঁতের কাজ আজ দিয়ে না করা। আর কিছুটা ক্ষুধা অবশিষ্ট থাকতেই হাত গুটিয়ে নেবেন, পেট ভরে খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। চিনিযুক্ত ফ্রুট, জুস এগুলো খাবেন না। আইসক্রিম, ঠান্ডা পানীয়, তেলে ভাজা খাবার, বড় ডেকচি অর্থাৎ বাজারের মধ্যে রান্না করে রান্নাকৃত অনেক বড় বড় ডেকচিতে অনেক কিছু পাকিয়ে থাকে, এই খাবারগুলো, টফি, কোকো চকলেট, ধূমপান, পান, সুপারি, গুটকা, সুগন্ধি সুপারি, তামাক, মাইনপুচি, এক ধরনের এগুলো পান জাতীয় দ্রব্যাদি, পান পরাগ ইত্যাদি খাওয়া থেকে নিজেকে রক্ষা করুন। যদি চা পান করতে হয় তাহলে আমিরুল সুন্নাত পরামর্শ দিচ্ছেন যে চা পান করতে হলে রাতে দিনে 2 বা 3 বার আধা কাপ করে, আর আধা কাপ যে চা পান করবেন এতেও চিনির পরিবর্তে মধু দিন, চিনি প্রয়োজনের চেয়ে অর্ধেক দিন। মিষ্টি খাবার সময় মধু দিয়ে প্রস্তুত করুন, যদি সেটা সামর্থ্য না থাকে তবে চিনি ঘরের নিয়ম থেকে শুধুমাত্র 1/4 দিন। কেউ যদি 1 চামচ চিনি খেতে অভ্যস্ত তাহলে সে যেন ওই 1 চামচের 1/4 সে চিনি খায়। এই পরামর্শই আমির আলী সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া দিয়েছেন সুস্বাস্থ্যের জন্য। প্রচুর মিষ্টি চা, অত্যাধিক মিষ্টি খাবার ও ঠান্ডা পানীয়ের শৌখিন লোকদের ডায়াবেটিস রোগ থেকে নিরাপদ থাকা সীমাহীন কঠিন ব্যাপার। সুগার ও বিপি এর উচ্চ নিম্ন হওয়া বা অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তি চিকিৎসকের উপদেশ অনুযায়ী কাজ করবেন। প্রতিদিন 1 ঘন্টা না হয় কমপক্ষে 30 মিনিট পায়ে হাঁটুন, ইনশা আল্লাহ তাআলা আপনার লিপিড প্রোফাইল নর্মাল হওয়ার সাথে সাথে শরীরের ওজনও মাঝামাঝি থাকবে, পেট বের হবে না, পাকস্থলী ঠিক হয়ে যাবে এবং শরীরের মধ্যে যে সমস্ত রোগ থাকবে তাও অধিকাংশ ইনশাআল্লাহ তাআলা নিজ থেকেই ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ তাআলা আপনি ইবাদত ও দীনি খিদমতের মাদানী কাজে আনন্দ অনুভব করবেন। যদি এসব বিষয়ে নফসের জন্য ভারী বোঝা হয় কিন্তু অভ্যাস হয়ে গেলে ইনশাআল্লাহ তাআলা সহজ হয়ে যাবে। প্রথমত আমাদের কষ্ট হবে এই নিয়ন্ত্রণগুলো করতে, কিন্তু অভ্যাস হয়ে গেলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এ কথা মনে রাখবেন, খাবারের স্বাদ শুধুমাত্র কণ্ঠনালীর মূল পর্যন্ত থাকে, যে মাত্র গ্রাস নিচের দিকে নেমে পড়লো তখন জব শরীফের শুকনো রুটি ও ঘিয়ে তৈরি বিরিয়ানি সবকিছু এক হয়ে গেল। এখন জব শরীফের শুকনো রুটি জীবনকে আনন্দময় করে তুলবে আর ঘি মিশ্রিত বিরিয়ানি ডাক্তারদের নিকট ধাক্কা খাওয়াবে। মেদবহুল হওয়া অবস্থায় যখন ওজন কমতে শুরু করে তখন অনেকের অস্থায়ীভাবে ইউরিক অ্যাসিড বাড়তে শুরু করে, অবশেষে নিজে নিজেই এটা স্বাভাবিক হয়ে যায়। তবু সাবধানতা স্বরূপ ওই দিনগুলোতে প্রতি 1.5 মাস পর পর তার টেস্ট করাবেন, প্রচুর পরিমাণে পানি পান করলে প্রয়োজনীয় ইউরিক অ্যাসিড বের হয়ে থাকে। এখানে একটি জিনিস আমির আলী সুন্নাত দামাত বরকাতুল আলী আমাদেরকে বলেছেন যে আপনার চিনিযুক্ত খাবার যেগুলো রয়েছে, ঠান্ডা পানীয়, এখন গরমের মৌসুম চলে আসছে আর আমাদের অভ্যাস একটু গরম লাগলেই দোকান থেকে ঠান্ডা ফ্রিজের পানীয়গুলো আমরা পান করে থাকি, ঠান্ডা পানীয় পান করে থাকি, সাদা পানি না, যেটা আমরা এমনিতে পান করি এরকমের নয়, টাকা দিয়ে যে ঠান্ডা পানীয় কোল্ড ড্রিঙ্ক যেটাকে বলা হয় আমরা পান করে থাকি, যার মাধ্যমে বলা হয়েছে যে 1 গ্লাস এই কোল্ড ড্রিঙ্কের মধ্যে 7 থেকে 8 চামচ পরিমাণ চিনি বিদ্যমান থাকে। তো এটা খাওয়ার দ্বারা আপনি নিজেই অনুভব করুন যে কী অবস্থা রয়েছে, এর মধ্যে এমন কিছু দেয়া হয় যা নিজের শরীরের জন্য ক্ষতিকর। মনে হচ্ছে আমার পেটের সব খাবার হজম হয়ে যাবে, ঢেকুর উঠে যায়, কিন্তু হজম হচ্ছে না, বরং আপনার শরীরকে আরও রোগাগ্রস্ত করছে। তো সেজন্য আপনি এই কোল্ড ড্রিঙ্ক খাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে তুলুন। এক ইসলামী ভাইয়ের বর্ণনা হচ্ছে যে আগে অনেক কোল্ড ড্রিঙ্ক খেতাম, অনেক পছন্দ করতাম। আমির হোসেন দামাত বরকাতুল্লাহ আলাইহি তার লিখিত একটি রিসালা ফ্রাউনের স্বপ্ন, এর মধ্যে এই কোল্ড ড্রিঙ্কের ভয়াবহতা উনি লিখেছেন। তো এটা পড়ার পরে উনি নিয়ত করেছেন ওই ইসলামী ভাই যে কোল্ড ড্রিঙ্ক আর খাবে না। তো আস্তে আস্তে করে উনি খাওয়া বন্ধ করে দিয়েছেন, এখন আর কোল্ড ড্রিঙ্ক উনি খাচ্ছেন না আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে করে আমরা যদি এর দিকে না যাই অথবা না খাই, কোল্ড ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক এগুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা বস্তু। তো এজন্য আমরা নিয়ত করে নিন ইনশাআল্লাহ তাআলা এগুলো খাবার খাওয়া থেকে আমরা বাঁচব ইনশাআল্লাহ তাআলা। আমির আলী সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া লিখেছেন যে সম্ভব হলে দিনে 3 বারের পরিবর্তে 2 বার খাবার খাবেন। সওয়াবের নিয়তে পেটের কুফলি মনে খাবার খাওয়া থেকে কম খাওয়া, ক্ষুধা থেকে কম খাওয়ার নাম হচ্ছে পেটের কুফলি মনে লাগিয়ে উভয়বার প্রচণ্ড ক্ষুধা লাগলেই খাবেন এবং ক্ষুধা অবশিষ্ট থাকতে হাত গুটিয়ে নেবেন। এই 2 বেলার মধ্যবর্তী সময় কোনো প্রকারের বাজারে খাবার খাবেন না। আমরা অবশ্য বাজারে খাবার, তেলে ভাজা খাবার এগুলো আমরা খেয়ে থাকি, ক্ষুধা পেলে তখন একটি আপেল অথবা অল্প অল্প কিছু ফল কলা এগুলো খেয়ে নিন। যদিও অধিকাংশ ফল শরীরে ওজন বৃদ্ধি করে তবে সেগুলোর ফায়দাও অপরিসীম। তবে যার রক্তে সুগারের পরিমাণ বেশি তিনি মিষ্টি ফল, শুকনো ফল ও মাটি থেকে উৎপন্ন সবজি যেমন গাজর, মূলা, আলু, মিষ্টি আলু, বিটকপি ইত্যাদি ইত্যাদি খাওয়া থেকে বেঁচে থাকুন এবং ডাক্তারের পরামর্শ মোতাবেক চলুন। সৌভাগ্যের বিষয় হবে যদি সওমে দাউদি অর্থাৎ একদিন পর একদিন রোজা রাখার অভ্যাস আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা করতে পারি, তাহলে মোটামুটিভাবে পানাহারে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমির আলী সুন্নাহ দামত বরকাতুন আলিয়া এই পরামর্শ দেওয়ার পাশাপাশি কিছু টেস্টের পরামর্শ দিয়েছেন। দৈনন্দিন আমাদের জীবন চলতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের কি সমস্যা চলছে। এখন যেহেতু অত্যাধুনিক যুগ রয়েছে, অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই এর আগে এগুলো ছিল না তখন কি হয়েছে, ভাই এর আগে কেমিক্যাল যুক্ত খাবার ছিল না, এর আগে এত আপনার খাবারের মধ্যে ভেজাল ছিল না, এখন আমরা কি খাবো, খেতে গেলে সমস্যা। কিছুদিন আগে দেখলাম আপনার দুধ এর মধ্যে এমন একটা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, 1 গ্লাসের মধ্যে অল্প একটু কেমিক্যাল দেওয়া হচ্ছে, এরপর পানি ঢালার মাত্রই আপনার দুধের মতো সাদা হয়ে গেল, এই দুধ বাজারে বিক্রি হচ্ছে, কি খাব, কি খাবে? তো সেজন্য শারীরিকভাবে টেস্ট করানো এটা অতীব প্রয়োজন। এজন্য আমির সুন্নাহ আমাদেরকে এইগুলো টেস্ট করানোর জন্য পরামর্শ দিয়েছেন। যদিও মানুষের শরীরের জন্য সীমিত পরিমাণে নিম্নোক্ত বস্তু প্রয়োজন, তবে এসবের আধিক্য খুবই ক্ষতিকর, তাই সকল ইসলামী ভাই ও ইসলামী বোনদের জন্য রক্তের এসব পরীক্ষা করানো উচিত। লিপিড প্রোফাইল, এর মধ্যে কোলেস্ট্রল অন্তর্ভুক্ত রয়েছে, এই লিপিড প্রোফাইল পরীক্ষার জন্য 12 থেকে 14 ঘন্টা খালি পেটে থাকা আবশ্যক। গ্লুকোজ, এটার টেস্টের নাম, খালি পেটে স্বাভাবিকের চেয়ে বেশি হলে তখন ভরা পেটেও করানো উচিত। এরপরে আপনার ইউরিক অ্যাসিডের টেস্ট করা উচিত, এরপরে আপনার কিডনির একটি টেস্ট রয়েছে, এই কিডনি টেস্টটাও করা উচিত। এতে কিডনিতে যদি কোনো প্রকার অসুবিধা অথবা কিডনি খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে আপনার জানা যাবে ও সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা হতে পারে। তো এরপরে দৃষ্টি দেওয়া খুবই জরুরি। আজকাল আমাদের দেশে আপনার কিডনি নষ্ট হওয়ার, কিডনি খারাপ হয়ে যাওয়ার, ডায়ালিসিস হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, অনেক ধরনের প্রবলেমগুলো ফেস করছে অনেক রোগীরা। আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য রোজা রেখে আসরের নামাজের পরে এই টেস্টগুলো যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। আর যদি রোজা রাখার সৌভাগ্য না হয় তাহলে রাতে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে এবং সকালে নাস্তার পূর্বে এই টেস্টগুলো করিয়ে নেবেন, রিপোর্ট ডাক্তারকে দেখাবেন। অনেক সময় আমরা রিপোর্ট করি, ডাক্তারকে দেখাই না। একজন সুস্থ ব্যক্তিকে আমির সুন্নাত পরামর্শ দিয়েছেন প্রতি 6 মাস পর পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই টেস্ট ও এসব ছাড়াও যেসব পরামর্শ ডাক্তার দিয়ে থাকবেন তো সেই টেস্টগুলো করানো উচিত, সেগুলো অবশ্যই অবশ্যই করানো উচিত। এটা মনে করে টেস্ট না করানো, অনেক সময় আমরা অনেককে প্রশ্ন করা হয় আপনার ডায়াবেটিস আছে, আরে ভাই আমি টেস্ট করাচ্ছি না, টেস্ট করে ধরা পড়ে এটা একটা নিজের আপনার বোকামি ছাড়া আর কিছু নয়। কেননা এটা মনে করে টেস্ট না করানো, যদি কোনো কিছু বের হয় ধরা পড়ে তবে চিকিৎসক নিয়ন্ত্রণের পেরেশানি ভোগ করতে হবে, এটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ রোগ ব্যাধি সম্পর্কে বেপরোয়া হওয়া সমস্যা সমাধান নয়। মনে রাখবেন বাহ্যিক দৃষ্টিতে সুস্থ মনে হওয়া যুবকেরা হার্ট ফেল হয়ে থাকে, হার্ট অ্যাটাক হয়ে থাকে, এ কারণে ইন্তেকাল হয়ে যায়। আর এর একটা বড় কারণ হলো লিপিড প্রোফাইল বৃদ্ধি পাওয়া। লিপিড প্রোফাইলের মধ্যে কোলেস্ট্রল রয়েছে, আরও অনেকগুলো দিক রয়েছে, এগুলো আমাদের টেস্ট করানো উচিত। আপনার যখন লিপিড প্রোফাইল বৃদ্ধি পায় তখন যদি আমরা টেস্ট না করাই তাহলে তো বুঝতে পারবো না যে আমার কি বৃদ্ধি পেয়েছে, অথবা কারো কিডনি খারাপের দিকে রয়েছে। যদি টেস্ট না করাই তাহলে আমরা কি বুঝতে পারবো না যে আমাদের কিডনি খারাপের দিকে রয়েছে, চিকিৎসাও করতে পারবো না। যখন অল্পতে ধরা পড়বে, আপনি 6 মাস অন্তর যদি টেস্ট করাতে থাকেন আর যদি অল্পতে ধরা পড়ে তাহলে কিন্তু এটার চিকিৎসা আপনি করাতে পারবেন। আর যদি ধরা না পড়ে, আপনি মনে করলেন না আমি টেস্ট করাবো না যদি কিছু ধরা পড়ে, আর আপনার ডায়াবেটিস হয়ে গেল, আর যখন ডায়াবেটিস মাত্রা অনেক উপরে চলে গেল, টাইপ 2-3 এদিকে চলে গেল, এর উপরে চলে গেল, তখন কি হবে? এজন্য শুরুতেই টেস্ট করিয়ে এগুলো সম্পর্কে ধারণা থাকা দরকার এবং টেস্টগুলো ভালো ডায়াগনস্টিক সেন্টারে করাতে হবে, যেখানে আপনার একটু টাকা বেশি লাগলেও সঠিক ফলাফলটা চলে আসে। যাদের কোলেস্ট্রল রয়েছে, কোলেস্ট্রল রোগী যারা রয়েছেন, তাদের জন্য আমির আলিসুল্লাহ দামত বরকাতুন আলিয়া কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে এই খাবারগুলো না খাওয়া। প্রত্যেক প্রকারের চর্বি, ঘি ও নারিকেল তেলে প্রস্তুতকৃত বস্তু, ডিমের কুসুম, চানাচুর যেটা আমাদের বাজারে পাওয়া যায়, এগুলো বেকারির পেরায় সব ধরনের খাবার, গরুর গোশত, পিৎজা, পরোটা, তেলে ভাজা খাবার যেমন ডিমের আমলেট, কাবাব, চমচা, পিয়াজু, বেগুনি ইত্যাদি, দুধের সব ধরনের খাবার, মাখন, আইসক্রিম ইত্যাদি, কোলেস্ট্রলের আধিক্য সরাসরি হৃৎপিণ্ডের ক্ষতি সাধন করে। সুতরাং ডাক্তারের কাছ থেকে এ ব্যাপারে আরও পরামর্শ নেওয়া উচিত। কোলেস্ট্রল বৃদ্ধি পেলে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যাবে, রক্তের মধ্যে কোলেস্ট্রল বৃদ্ধি পেলে। তো সেজন্য কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখা খুবই আমাদের জরুরি সুস্বাস্থ্যের জন্য। একটা জিনিস মনে রাখবেন, সুস্বাস্থ্য যদি না থাকে তাহলে আমরা ইবাদত কিভাবে করব, রিয়াজত কিভাবে করব, আল্লাহ তাআলার সান্নিধ্য কিভাবে পাবো? সুস্বাস্থ্য যদি না থাকে, একজন রোগীকে দেখুন সে কি নামাজ আদায় করতে ঠিকমতো পারে, যেভাবে আদায় করা উচিত, যার হাঁটুতে ব্যথা, যার কোমরে ব্যথা, তিনি বসে বসে নামাজ আদায় করছেন, আমাদের সঠিক মতো যে হক রয়েছে সে কি আদায় করতে পারছেন? একজন সুস্থ মানুষ কত সুন্দর মসজিদে এসে নামাজ আদায় করতে পারেন? আল্লাহু আকবার। তো সেজন্য আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, রিয়াজত করার জন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে। আর সুস্থ থাকতে হলে আমাদের এই নিয়মগুলো আমাদের অবশ্যই মেনটেন করতে হবে, যে নিয়মগুলো আমির হোসেন দামত বরকাতুন আলী এখানে দিয়েছেন। এছাড়াও আপনার যে পার্সোনাল ডাক্তার রয়েছে, ডক্টরের পরামর্শ অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমির হোসেন দামত বরকাতুন আলিয়া এরপর লিখেছেন, মুরগি বা মাছ, তাছাড়া অল্প পরিমাণে আপনার তেল খাওয়াতে কোনো অসুবিধা নেই। যদি ডাক্তার পরামর্শ দেন তবে চর্বি বাদ দিয়ে আপনার ছাগলের গোশতও খেতে পারেন। এর ডাক্তারি গবেষণা অনুযায়ী জৈতুন শরীফের তেল কোলেস্ট্রল রোগীর জন্য খুবই উপকারী, কারণ তা অতিরিক্ত খারাপ কোলেস্ট্রল রক্ত থেকে বের করে দেয়। এরপরে রক্তে ট্রাইগ্লিসারাইডস অতিরিক্ত হলে আলোচ্য খাবার থেকে বেঁচে থাকা ছাড়াও মিষ্টি দ্রব্য ও চিংড়ি মাছ খাওয়া থেকে বিরত থাকতে হবে। এরপর আমাদের শরীরের অন্য একটি হচ্ছে ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড মাঝামাঝি থেকে বেশি হলে তখন চর্মরোগ ও জোড়া ব্যথা, জোড়ায় জোড়ায় যে ব্যথা, এছাড়া কিডনি এবং মস্তিষ্কের ক্ষতি হতে পারে, এমনকি অনেক দিন পরে গিয়ে আল্লাহ তাআলার পানা কলিজার ক্যান্সার হতে পারে। ইউরিক অ্যাসিড এমন একটা দুরারোগ্য ব্যাধি। এক ডাক্তারি গবেষণা অনুযায়ী রক্তে ইউরিক অ্যাসিড ওইসব খাবার থেকে বৃদ্ধি পায় যাতে পিউরিনের পরিমাণ বেশি থাকে। তাছাড়া মোটা হওয়াটাও ইউরিক অ্যাসিড বৃদ্ধি পাওয়ার কারণ। অনেক সময় দেখা যায় হঠাৎ মোটা হয়ে যাচ্ছে, শরীর বেড়ে যাচ্ছে, তাই ইউরিক অ্যাসিডের বৃদ্ধি পেয়েছে এই কারণ ধরে নেওয়া হয়। ইউরিক অ্যাসিডে আক্রান্ত যারা রোগী রয়েছেন তাদের জন্য কিছু সতর্কতা আমির হোসেনাদ এখানে লিখেছেন, যে সকল প্রকারের গোশত ও তার দ্বারা তৈরি দ্রব্যাদি, গোশতের স্যুপ, মাছ, চিংড়ি মাছ, মসুরের ডাল, হলদে মটর, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, শালগম ইত্যাদি খাওয়া থেকে বেঁচে থাকুন, কারণ এসবে পিউরিনের পরিমাণ বেশি থাকে। কম পিউরিনযুক্ত খাবার, দুধ ও দুধের তৈরি বস্তুসমূহ, ডিম, চিনি, গম ও সেটার তৈরি জিনিসাদি, এরারোট, সাগুদানা, ঘি, মার্জেরিন, মাখনের ন্যায় বস্তুসমূহ, ফল ও ফলের রস, কতক সালাদ ব্যতীত সব ধরনের সবজি, টমেটো, ঠান্ডা পানীয় ইত্যাদি। কতিপয় ডাক্তারের ভাষ্যমতে ইউরিক অ্যাসিড আক্রান্ত রোগীর জন্য গরুর গোশত অধিক ক্ষতিকর, তারপর থেকে কম ছাগলের গোশত, এর চেয়ে কম মুরগির গোশত এবং এর চেয়ে কম মাছ। এরপর ইউরিক অ্যাসিড থেকে বাঁচার জন্য আমির হোসেন দামত বরকাতুন আলিয়া কিছু পরামর্শ দিয়েছেন, যে একদিন এক রাতে 40 গ্লাস পানি পান করে নিন। যদিও পানি গলা পর্যন্ত এসে যায় ও পেট খুব ভালোভাবে ভর্তি হয়ে যায়, তবুও ভয় পাবেন না, শীঘ্রই প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসবে ও ইনশাআল্লাহ তাআলা একই দিনে ফায়দা হয়ে যাবে। যেমন ইউরিক অ্যাসিডের স্বাভাবিক রেঞ্জ 3-7 হয় আর তা আপনার বৃদ্ধি পেয়ে 8 পর্যন্ত পৌঁছে গেছে, তবে পূর্ণ একদিন রাতে এই 40 গ্লাস পানি পান করাতে ইনশাআল্লাহ তাআলা 7 হয়ে যাবে। আরও 1-2 দিন পান করলে তখন প্রত্যাহ এক এক করে হ্রাস পেতে থাকবে। প্রচুর পরিমাণে পানি পান করাতে অস্থায়ীভাবে প্রস্রাব বেশি হবে, এতে পাকস্থলী, নারী ও কিডনি মূত্রথলি ইত্যাদি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে ইনশা আল্লাহ তাআলা, এবং মোটামুটি ভাবে অনেক ধ্বংসকারী বস্তু সমূহ শরীর থেকে বের হয়ে যাবে। এই পানির মাধ্যমে চিকিৎসা করার দিন, খাবার ইত্যাদি খাওয়াতে অসুবিধা নেই, তবে চিকিৎসা বিজ্ঞানের এই মূলনীতি মনে রাখবেন যে খাওয়ার পরপর এই পানি পান করাতে শরীর মোটা হয়ে যায়, তাই খাবারের 1 বা 2 ঘন্টা পর পানি পান করা উচিত। এ ব্যাপারে কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন, তারপর এই কাজ করুন। আর মাদানী পরামর্শ হচ্ছে যে এই যে চিকিৎসাগুলো এখানে দেয়া হয়েছে এগুলো নিজে নিজে করার পরিবর্তে একজন ডাক্তারের পরামর্শ নিন, পরামর্শ করে আপনার অর্থাৎ নিজের শরীরের সকল বডি চেক আপ করে নিজে ডক্টরের পরামর্শ অনুযায়ী নিজে যদি চলতে পারেন তাহলে ইনশাল্লাহ তাহলে আসানি হবে। এক ইসলামী ভাইয়ের স্বাস্থ্য অতটা মোটর ছিল না, হঠাৎ করে উনি শারীরিক কিছু রোগের কারণে অনেকগুলো টেস্ট করেন এবং ডক্টর সাহেব লিপিড প্রোফাইল টেস্টও ওনাকে দিলেন, তো এর মধ্যে ধরা পড়লো যে ওনার কোলেস্ট্রল বৃদ্ধি পেয়েছে। তো ডক্টর সাহেব বললেন যে আপনি কি ঔষধের মাধ্যমে কোলেস্ট্রল দূর করবেন না নিজে একটু কষ্ট করে দূর করবেন? তো ইসলামী চিন্তা করলেন যে ঔষধের মাধ্যমে দূর করলে এর তো সাইড এফেক্ট রয়েছে, তার চেয়ে ভালো এই মাধ্যমে দূর করা। তো ডক্টর সাহেব বলেন আপনি তৈলাক্ত জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার এগুলো কম খাবেন, পাশাপাশি একটু বেশি হাঁটবেন। এ ধরনের আমাদের উচিত হচ্ছে যে আমরা আসলে খাবার তো খাই, খাবার খেয়ে ঘুমিয়ে যাই, খাবার তো খাই, খাবার খেয়ে বসে কাজ করি, তো এই কাজগুলো করাতে এই খাবারগুলো সঠিকভাবে হজম হতে পারে না, পাকস্থলীর উপরে গিয়ে চাপ পড়ে যায় এবং নিজের শরীর বেড়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়, মোটা হয়ে যায়। এই কোলেস্ট্রল বলুন, ইউরিক অ্যাসিড বলুন, আরও যে সিমটমগুলো রয়েছে এগুলো যদি শরীরের মধ্যে বৃদ্ধি পায় তখন আমাদের শারীরিক রোগ ব্যাধি অনেক অংশে বেড়ে যায়, ডায়াবেটিসের মতো দুরারোগ্য রোগ, ক্যান্সারের মতো রোগ এগুলো হয়ে যায়। আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল রোগ থেকে বাঁচার তৌফিক দান করুক। মনে রাখবেন এই সকল কাজগুলো আমির আলী সুন্নাত দামাত বরকাতুন আলী কেন লিখেছেন, কেন বলেছেন, কেন পরামর্শ দিলেন এবং কেনই বা আমির সুন্নাত এই ফয়জানের সুন্নাত ওনার বিশ্ববিখ্যাত কিতাব এই কিতাবের মধ্যে এটি দিয়ে দিয়েছেন, এর কারণ হচ্ছে যে যাতে করে আমাদের উপকার হয়। উনি শুধু নিজের সন্তানকে নয় অর্থাৎ সকল মানুষের জন্য খিদমতে উনি পেশ করেছেন যে এই কাজগুলো আমরা করা থেকে বেঁচে থাকি, এই কাজগুলো না করি, এই কাজগুলো যদি করি তাহলে আমাদের ইবাদতের মধ্যে কষ্ট হবে, নিজের শারীরিকভাবে কষ্ট হবে। সাধারণভাবে কারো যদি ডায়াবেটিস হয়ে যায় তিনি আপনার মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায়, শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়, ইবাদত বন্দীকে যে সমস্যা হয়ে যায়, কারো জোড়ায় জোড়ায় যদি ব্যথা হয়ে যায় তাহলে তার অবস্থা কেমন হয়ে যায়, অর্থাৎ শারীরিক সমস্যাগুলো যদি আমাদের দূর হয়ে যায় তাহলে দেখবেন যে আমরা মন প্রফুল্ল হবে, আমাদের এরপরে ইবাদতের মধ্যে মন লাগবে ইনশাআল্লাহ তাআলা। তো সেজন্য আমাদের কি করতে হবে, নিয়মতান্ত্রিক জীবনটা অতিবাহিত করতে হবে। যদি নিয়মতান্ত্রিক জীবন অতিবাহিত না করি, আর এই এখন ভেজালের দুনিয়া বলা হয়, ভেজালের সমাজ, সকল কিছুতে ভেজাল, তাহলে এগুলো খাদ্য খেয়ে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলার পানা, যারা ভেজাল দিচ্ছে তাদের কি অবস্থা হবে মৃত্যুর পরে দেখা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল কাজ থেকে বাঁচিয়ে রাখুক। মাদ্রাসা দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ ধরে সুস্বাস্থ্যের জন্য আমির আল ইসলাম দামত বরকাতুর আলিয়া তার বড় সাহেবজাদা শাহজাদা হুজুর আবু সাইদ উবাইদ রেজা আত্তারি মাদানির প্রতি যে চিঠি লিখেছিলেন তার কিছুটা পাঠ করে শোনানো হয়েছে, শোনালাম এবং আমরা শ্রবণ করলাম। এ থেকে আমরা এটাই উপলব্ধি করতে পারি নিজের জীবনকে পরিপাটি করতে হবে, রুটিন ওয়াইজ করতে হবে, কখন কি করব ইনশাআল্লাহ তারা তাহলে আসানি হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডক্টরের পরামর্শ নিয়ে আমরা কাজ করব, ডক্টর বারবার চেঞ্জ না করা সুস্বাস্থ্যের জন্য, এটা একটু মাদানী ফুল। আমির সুন্নাত বলেন যে ডক্টর বারবার চেঞ্জ না করা, একজন ভালো ডক্টর দেখিয়ে তার সবসময় তত্ত্বাবধানে থাকা, কারণ সে একজন ডক্টর তার বডি সম্পর্কে সকল কিছু জ্ঞাত হয়ে গিয়েছে, এখন আরেক নতুন ডাক্তারের কাছে গেলে সে আবার নতুন করে অবজার্ভ করবে অনেক কাজ। তো সেজন্য পুরাতন ডাক্তারই অর্থাৎ যে ডক্টর আপনার পছন্দ হয় ওই ডাক্তারে স্মরণ হয়, ওই ডাক্তারের মাধ্যমেই আপনি কাজ করেন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।